نے وہ بھی لے لیا یہ بھی لے لیا.
یہ آپ کو لگا نا
الحمد للہ وکفا وسلام علی عباد الذین اصطفى. اللہ پاک کا شکر اللہ تعالی آمدن کے اصل نماز پڑھے অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহফিলে কথা তহবিল দান করেছেন. যে মাহফিলে হাজির হুসেন রয়েছেন আমাদের পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার দারুল বরকাত ওয়াল আলিয়া বিশিষ্ট খলিফা হযরত মাওলানা ক্বারি হাবিবুল্লাহ দারুল বরকাত. আল্লাহ তাআলা ওই হযরতকে জীবনে খায়াত আফিয়াত দান করেন. সকলে বলি আমিন. যারা ভিতরে আছি অনুরোধ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা. হযরত উর্দু ভাষায় ওয়াজ তাসকিল করবেন, ওয়াজ ফরমাইবেন ইনশাআল্লাহ তার বাংলাও করে দেওয়া হবে. ধৈর্যের সাথে আপনারা বসে পড়বেন ইনশাআল্লাহ আপনাদের খুব বেশি উপকার হবে. আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব তৌফিক দেন, মারামার করেন.
لوگ اندر بھی آ سکتے ہیں. اگر وہ بچھا رہے ہیں تو ابھی تو یہاں جگہ ہے, جگہ آشے تین چار آدمی ہو گیا,
تین جن آشا
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين, صدق الله العظيم. اللہ رب العزت نے ارشاد فرمائے کہ نصیحت فرماتے رہیے, کیونکہ نصیحت ایمان والوں کو فائدہ پہنچاتی ہے. جملہ اسمیہ کے ساتھ ہے جو ثبوت اور دوام پر دلالت کرتا ہے, لہذا نصیحت سے فائدہ ہوتا ہے. اس لیے نصیحت کرتے رہنا چاہیے. اس بات کو نہ سوچیں کہ جب ہم کوئی بات کہتے ہیں ہماری کوئی سنتا نہیں ہے, اور اگر سن لیتا ہے تو عمل نہیں کرتا. اس بات کی فکر میں نہ رہے, نصیحت سے ضرور فائدہ ہوتا ہے. اب وہ فائدہ کب ہوگا یہ اللہ رب العزت جانتے ہیں, اس لیے نصیحت کرتے رہے, اس سے ضرور فائدہ ہوتا ہے.
بسم اللہ الرحمن الرحیم. مہمان آیت تلاوت کرسن. اعوذ باللہ من الشیطان الرجیم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. يا رسول الله الله تعالى نبي الله صلى الله عليه وسلم بلسل نبي أبني قدس ديتين حقون قدس ديتين حقون كمنا قدس مؤمن كي أفكار بولي مؤمن كي أفكار مؤمن جنو أفكاري بار قدس تا أكبر جنونا بار بار شمشمار جنو. মানুষকে আল্লাহ পাক থেকে নজরুল পাকের হেদায়ত থেকে উপদেশ দিয়ে থাকলে উপকার হইতেই থাকবে. কখন হবে সেটা জানা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন. এরকম চিন্তা করা উচিত না যে আমি তো বলি বললে কি লাভ হবে, ফায়দা হবে না, কে শুনবে, এরকম চিন্তা না. যেহেতু আল্লাহ পাক আদেশ করেছেন এবং আল্লাহ তাআলাই বলছেন ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন, এই জুমলাটা এক জুমলা ইসমিয়া বলে, যেই জুমলা ইসমের মধ্যে দাওয়ামের মান আসবে সবসময়ের জন্য উপকারী হয়, কাজে আপনারা হীনমন্নত হওয়ার কোন প্রয়োজন নাই, এরকম চিন্তা করার কোন সুযোগ নাই.
আপনি নিজের করতেই থাকবেন, ইনশাআল্লাহ উপকারী হবেই হবে।
میرے شیخ اور پیر و مرشد حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب دعا برکاتہ فرماتے ہیں کہ دیکھو، اگر کسی پتھر پر پانی گرتا رہے تو وہ پانی کے قطرے تھوڑے تھوڑے گرتے رہتے ہیں، ایک وقت ایسا آتا ہے کہ اس پتھر کے اندر سوراخ ہو جاتا ہے، اب پانی پہ کے پر ایک 5,000 قطرے گرے، پانی میں سوراخ نہیں ہوا، لیکن جب 5,000 کے بعد پہلا قطرہ گرا اس نے سوراخ کر دیا، اب وہ قطرہ کہے دیکھو میرا کمال کہ میں نے اس پتھر میں سوراخ کر دیا، تو فرماتے ہیں کہ اس کو کہا جائے گا کہ سب تمہارا اکیلے کا کمال نہیں ہے، بلکہ تم سے پہلے جو 5,000 قطرے گرے ہیں تمام قطروں کی محنت اس کے اندر شامل ہے۔ اللہ فرمائے کہ نصیحت کرنے کے بعد اس کا ظہور تھوڑی دیر سے ہوتا ہے، اس کو سنایا میرے شیخ دعوت برکاتم نے کہ حکیم الامت تھانوی رحمتہ اللہ علیہ فرماتے ہیں کہ میں ایک جگہ بیٹھا ہوا تھا، باہر دو آدمی گفتگو کر رہے تھے، تو ایک نے کہا کہ یار میں اپنے فلاں صاحب کو نماز کے لیے کہتا ہوں، وہ نماز ہی نہیں پڑھتے، تو میں نے کہنا چھوڑ دیا، تو دوسرے اس کے ساتھی نے کہا، دوست نے کہا، اس نے برا کام چھوڑا نہیں، تم نے اچھا کام چھوڑ دیا، تمہیں چاہیے تھا کہ اگر وہ اپنی بات پر قائم تھا تو تم بھی نصیحت کرتے رہتے اور تم بھی اس کو کہتے رہتے۔
ہمارا شیخ ارشاد کریں کہ نصیحت کرتی اکثر ادھر اللہ پاک کی ہے، ادھر اس کا ہی ہے، کون ہوگا جا رہا ہے کہ سن لیتے ہیں چا اگے کو نہ سنائی سے وہ سے حکیم المقام علیہ رحمتہ اللہ علیہ ایک بار یہ بھائی نے بہت اچھا کیا দুজন লোক যাচ্ছিল, এই দুজন পরস্পরের কথা বলতেছে, এর মধ্যে একজন বলতেছিল এই কথা, তুমুকে আমি নামাজ পড়তে বলেছি, নামাজ পড়ে না, অনেকবার বলছি তাও সে পড়ে না, এখন বিরক্ত হয়ে আর বলি না, ছেড়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে মিয়া সে কথা হইল, সে তো খারাপ কাজে অটল থাকলো, নামাজ পড়লো না, আপনি নামাজ পড়ার নসিহত ভালো কাজটাকে ছেড়ে দিলা, সে ভালো কথা হইল না, তার মানে তো করাই উচিত, কোন সময় সে নামাজ পড়বে তোমার তো জানা নেই। আর বলে যে দেখো শেখ বলছেন যে এই একটা পাথর তার মধ্যে বৃষ্টির পানি পড়ে বা কোনো পানি পড়তে থাকে, পানি পড়তে পড়তে তার উপরে আসল লাগে, এক সময় সেই পানির পানির আঘাতে পাথরে চিত্র হেরে যায়, ক্ষত হেরে যায়, একটা পাথরের উপরে 5,000 বার পানি টুকরা পড়ছে, পানি ফুটা পড়ছে, যাদের 5,000 বারেও সেখানে কোনো ক্ষত হয় নাই, কিন্তু দেখা গেল শেষবার আরেকটা পড়ছে তো ক্ষত হয়ে গেছে, শেষ কোথা এই কথা বলতে পারবে না যে আমি এই এত বড় ক্ষমতা এবং কামাল আমার যে আমি এটাকে পাথরটাকে সিদ্ধ করে ফেলছি, ক্ষত করে ফেলছি, কষ্ট করে ফেলছি, বরং বলা হলো যে তুই ভুল বলতেছ, তোমার একার কোনো কামাল না, তোমার আগে 5,000 কোটার আঘাতের মধ্যে লাগছে, এই সবগুলির সমন্বয়ে এই পর্যায়ে পড়ছে, তাহলে নসিহত যত বেশি পরিমাণে করা হবে যখনই সে গ্রহণ করবে কবুল করবে, তার মানে এই না শেষবার শেষ হয়েছে
دیکھیے، چھوٹا بچہ ہوتا ہے تو اس بچے کو پانی پینا سکھاتے ہیں، تو ماں کیا کرتی ہے کہ سمجھاتی ہے کہ دیکھو بیٹا بیٹھ کر پانی پیو، سیدھے ہاتھ میں گلاس پکڑو، اور بچہ ہر دفعہ اور سمجھاتی ہے بیٹا بسم اللہ پڑھو، کتنی مرتبہ بچہ بسم اللہ نہیں پڑھتا، بیٹھتا نہیں ہے، جلدی جلدی پینے کی کوشش کرتا ہے، کبھی سیدھے ہاتھ میں پکڑتا ہے، کبھی الٹے ہاتھ میں پکڑتا ہے، لیکن ماں جو ہے پیار سے اور محبت سے اس کو کہتی رہتی ہے، سمجھاتی رہتی ہے، نتیجہ یہ ہوتا ہے کہ ایک دن اس کی عادت اتنی پختہ ہو جاتی ہے کہ پھر وہ سنت کے مطابق اور صحیح اصول کے مطابق پانی پیتا ہے۔
পানি কেমনি পান করো বলে বসে পান করো, ডান হাতে পানি পাত্র ধরে পান করো, বিসমিল্লাহ করে পানি পান করো, দেখা যায় বাচ্চা সে দ্রুত দেখা যায় সে দাঁড়াই পান করতে শুরু করে, বসে বসত না, সে বাম হাতে ধরে পান করা শুরু করলো, কিংবা দাঁড়াই করে সে বিসমিল্লাহ পড়লো না, এরপরও মা ছেড়ে দেয় না, বারবার তাকে বোঝায় আদর করে মহাপ্রত্যে বলতে থাকে, এক পর্যায়ে এমন হয় বলতে বলতে তার পাক্কা এটা অভ্যাসে পরিণত হয় সুনুন মোতাবেক শাহর শুরু করে এর খেলাফ করে না। কিসের কারণ হইল, মার এরকম মহাপ্রদের সাথে নসিহত করতে থাকার দ্বারাই হইল।
حضرت والا دامت برکاتم نے سنا ہے کہ حضرت شاہ عبد القادر صاحب محدث دہلوی رحمۃ اللہ علیہ، جو شاہ ولی اللہ صاحب محدث دہلوی رحمۃ اللہ علیہ کے صاحبزادے تھے، حضرت کی مجلس میں ایک شخص آیا، اس کی شلوار ٹخنے سے نیچے تھی، اور مردوں کے لیے مسئلہ ہے کہ ان کی شلوار ٹخنے سے اوپر ہو، اور عورتیں ان کی شلوار اور ان کے ٹخنے چھپنا ضروری ہے، مردوں کے لیے کھلے رہنا ضروری اور عورتوں کے لیے چھپانا ضروری۔ تو وہ جو صاحب آئے ان کو حضرت نے جب مجلس ختم ہوئی تو فرمایا، ذرا آپ ٹھہریے، آپ سے ایک بات کرنی ہے۔ وہ رک گئے تو حضرت نے ان سے فرمایا کہ میرے اندر ایک عجیب عادت ہے، میری شلوار ٹخنے سے نیچے ہو جاتی ہے، میں کھڑا ہوتا ہوں تو ذرا تم دیکھ لینا کہ کہیں میری شلوار ٹخنے سے نیچے نہ ہو۔ میرے شیخ اور مرشد فرماتے ہیں کہ جب حضرت کھڑے ہوئے تو وہ رونے لگا، اس نے کہا حضرت آپ اتنے بڑے عالم، اتنے بڑے اللہ والے، ایسا کیسے ہو سکتا ہے کہ آپ کی شلوار ٹخنے سے نیچے ہو؟ در حقیقت یہ برائی تو میرے اندر ہے۔ بس اس نے کہا کہ حضرت اب میں وعدہ کرتا ہوں آئندہ کبھی میری شلوار جو ہے وہ ٹخنے سے نیچے نہیں ہوگی۔ تو یہ ہے، میرے شیخ فرماتے ہیں کہ نصیحت کرنے کا انداز، کہ نصیحت کریں محبت سے کریں، ایسا نہیں کہ ڈنڈی مار دے اس کو، لٹ مارے، بلکہ پیار اور محبت سے اس کو سکھائے اور اس کو سمجھائے۔
পুরুষের জন্য তাকনুন নিচে কাপড় পরিধান করা খারাপ, কবিরা গুনাহ, জায়েজ নাই, সর্ব অবস্থায়। মহিলার জন্য সিলওয়ার বা কাপড় দ্বারা তাকনুন ঢাকা রাখাই তার আমল এবং সুন্নত, তার তরিকা এটা। মহিলা তাকনুন ঢাকা রাখবে, পুরুষ তাকনুন খোলা রাখবে,
জরুরি বলে সব সুন্নত না বলে, জরুরি বলে,
জরুরি মহিলার জন্য জরুরি তাকনুন ঢাকা রাখা জরুরি। এই জন্য মহিলা ঢাকাই রাখবে আর পুরুষ খোলা রাখবে। কিন্তু সেই লোকটা তাকনুন খোলা রাখছিল, তো আদালতে কি করছেন? আজিজ প্রধান কথা বলছেন, মজলিস খতম হয়ে গেছে, লোক চলে গেছেন, বলতেছেন রিয়া একটু থামো, দেরি করো। বলছেন দেখো আমার অভ্যাস আছে, আমার সিলেবাসটা নিচে চলে যায়, তাকনুন ঠাইকা যায়, আমার সঙ্গে থাকো, বলে দিও, কোনো সময় সমস্যা না হয়। ওই লোক তো বুঝতে পারছেন, অত যখন দাঁড়াইছেন তখন তো তাকনুন তো আসলে ঢাকা ছিল না, খোলাই ছিল, কিন্তু ওই লোক বোঝা গেছে যে আসলে বিষয়টা আমার সমস্যা, আমার সাহেব বলছেন যে হজরত ওই লোকটা একদম চোখের পানি কান্না করে বলতেছিল, হজরত আসলে তো এটা আপনার কোন সমস্যা না, দুষ্ট আমার, কাজে আজ থেকে দৌড়া করতেছি যে আমি আর কখনো এই কাজটা উল্টা করবো না, আমার সিলোয়ারে কাপড় থাকবো না, কখনো এই কাজটা করবো না। তাহলে এই লোকটাকে নসিহত তিনি করেছেন, নসিহতের আন্দাজ দেখেন কত কত রুচির সাথে দয়ার সাথে নসিহত করেছেন, যার জন্য সে একবার ভালো হয়ে গেছে। নসিহত করার মানে এই না খুব রাগ
دیکھے۔ اور ایک بات یاد رکھنا ضروری ہے، جب بچے چھوٹے ہوتے ہیں اور کوئی غلط عادت ان کے اندر ہوتی ہے، مثلا الٹے ہاتھ سے پانی پینا یا کوئی کام خلاف سنت کرنا، تو ہم یہ کہتے ہیں کہ بڑے ہو جائے ہوں گے تو خود بخود سیکھ جائیں گے، خود بخود درست کر لیں گے، تو یہ غلط چیز ہے، کیونکہ بچپن میں جس کام کی عادت پڑ جاتی ہے انسان بڑے ہو کر بھی وہی کرتا ہے، اس لیے بچپن میں ہی اس کی اصلاح کرے، اور جب بچہ چھوٹا ہو یا بچی چھوٹی ہو شروع سے ہی اس کو عادت ڈالے۔ جیسے بچہ چھوٹا ہو تو ابھی گو کہ وہ مکلف تو نہیں ہے، لیکن اس کو عادت ڈالے کہ اس کی شلوار ٹخنے سے اوپر ہو، اور اسی طرح سے بچی چھوٹی ہے، چھوٹی بچی کو بھی عادت ڈالے کہ وہ سر پر دوپٹہ پہنے۔ لہٰذا جب بچپن سے اس کو عادت پڑے گی، اس کا نتیجہ یہ ہو جائے گا کہ وہ بڈھی بھی ہو جائے گی اس کے سر سے دوپٹہ نہیں اترے گا۔ اگر عادت اس کو شروع سے جو اچھی پڑ جائے گی، یہ عادت اس کی مرتے دم تک چلے گی۔
বাচ্চা সে কাপড় নিচে কাপড় পরতে দেয় তখন থেকেই তাকে বলতে হবে, ছোট বাড়তি সে এত মাথা খোলা হয়ে চলবে বা তাকেই বলতে হবে দু পাঁচটা বা পূর্ণা দিয়ে মাথা খাইতে চলবে, যদিও ছোট বাচ্চা ছোট বয়সে ওকাল্লা শোনা শরীয়তের হুকুম তারা বর্তায় না, এখন তার কোন ফরজ বাজি কিছু নাই, তার পুরো তখন থেকে তার আহ্বান বানাইতে হবে, কেন যাতে বড় হয়ে কাছে ঠিক করে মানুষের বাচ্চা ভুল করলে বাচ্চার বলে আমি বড় হইলে লিখতে ফিরব বা মানুষ এরকম বলে আর বড় হুজুর হয়ে গেলে সব সংশোধন হয়ে যাবে, আসলে কথা এরকম না সেই না, কারণ এখন থেকে যদি বড় অভ্যাস হয়ে যায় অভ্যাস সেইটা যাবে, এখন থেকে ছোট বয়সে তালিম দেওয়ার দ্বারা যদি সেই কষ্ট হওয়া হয় যে আজীবন থাকবে মৃত্যু পূরণ থাকবে, যে ছোট সময় থেকেই খেয়াল হয়ে যায় নসিহতের দ্বারা তাদেরকে এই উপস্থা করে দেওয়া দরকার।
میرے پیارے مرشد دامت برکاتہم فرماتے ہیں کہ اگر مولوی 10 گھنٹے تقریر کر کے کسی آدمی کو سمجھائے کہ تم داڑھی رکھ لو اور فرمایا کہ اگر اس کی اپنی بیوی اس کو ناشتہ دے اور ناشتہ دے کر کہے کہ میاں داڑھی رکھ لو تو فرمایا کہ بیوی کا ایک جملہ مولوی کی 10 گھنٹے کی تقریر پر بھاری ہے۔ لہذا فرمایا کہ عورتیں بھی داڑھی رکھنے کا ثواب حاصل کر سکتی ہیں لیکن ان کے اپنے داڑھی نہیں آئے گی اور آنی بھی نہیں چاہیے، لیکن وہ کیسے کہ اپنے بچے کو اپنے شوہر کو اپنے بھائی کو اپنے ابا کو محبت سے کہہ دے کہ ابا داڑھی رکھ لو، بچے اور شوہر کو کہہ دے کہ آپ داڑھی رکھ لیں، اپنے بیٹے کو سمجھا دے کہ داڑھی رکھ لیں، تو بغیر داڑھی رکھے ان کی داڑھی کا ثواب ان کو مل جائے گا۔
ہم شیخ بولے قرون میں ایک جن عالم 10 گھنٹا کا بہت اچھے تھے، وہ خوب کم جن میں ابھی بھی شامل میں ایک جن بار ایک تک بہتا رکھو دیش بولے ایک جن منوش بھائی ایک جن بار بار تاکہ بلا ہوت سے خودل دوا ہلو شیئے میں بہن مرکتے سرا میرا ناشتہ سمانی ستی شامل ناشتہ پیش کر سے میں بولتے سے بھائی رہے ہیں দেখা যাবে যে ওই বিবির একটা কথাই তার কেমন আসর হবে নাই রাখা বিবে বলে যে এক বিবির ওই একটা জুমলা এক বাক্যের উপদেষ্টা ওই একজন আলেমের 10 ঘন্টা উপদেশে বেশি কার্যকরী করে। তুমি কোন মহিলা ইচ্ছা করলে দায় রাখা সব হাসিল করতে পারে, কি হবে তার নিজের দাবি হবে না, নিজের হওয়া চাই না পুরুষের কাজ পুরুষই হবে, তবে সে পুরুষকে দায় রাখাইয়া বলে দিয়ে হবে কেমনে নিজের সন্তানকে নিজের বাবাকে নিজের স্বামীকে ভাই বিরাদারকে দায়রাখার ফাঁকি দেবে, মহাপুরের সাথে বলবে বুঝাবে তাদের কথা খুব তারা বেদরা গ্রহণ করবে, তার দায়ী আয়সা বাজাবে যখন তার দায় রাখে ফেলবে ইনশাআল্লাহ তার দায় রাখা সে মহিলাও পেয়ে যাবে।
হজরত আলা কি কেসি আজিব বাত, সুবহান। سرور عالم جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ لا الہ الا لا حول ولا قوۃ الا باللہ، جنت کے باغوں میں سے ایک باغ ہے، جنت کے خزانوں میں سے خزانہ ہے، لا حول ولا قوۃ الا باللہ جنت کے خزانوں میں سے ایک خزانہ ہے۔ میرے مرشد دامت برکاتہم فرماتے ہیں کہ دیکھو اس کے معنی ہیں، لا حول ولا قوۃ الا باللہ کے معنی ہیں، حضرت عبداللہ ابن مسعود رضی اللہ تعالیٰ عنہ کی زبان سے یہ جملہ نکلا، تو آپ صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ ما تفسیرها، کہ جملہ تو کہہ رہے ہو اس کے معنی معلوم ہے، تو انہوں نے عرض کیا کہ اللہ و رسولہ اعلم، اللہ تعالیٰ اس کے رسول صلی اللہ علیہ وسلم خوب جانتے ہیں، تب آپ نے ارشاد فرمایا کہ لا حول ولا قوۃ الا باللہ کے معنی بتائے کہ لا حول ام معصیت اللہ الا بعصمت اللہ، کہ لا حول ہمارے اندر گناہ سے بچنے کی طاقت نہیں ہے لیکن اللہ تعالیٰ کی حفاظت کے ساتھ، اور ولا قوت على طاعۃ اللہ الا بعون اللہ، اور ہمارے اندر فرما برداری کی قوت نہیں ہے لیکن اللہ تعالیٰ کی مدد کے ساتھ ہمارے اندر فرما برداری کی قوت ہے۔ اس لیے میرے شیخ دامت برکاتہم فرماتے ہیں کہ اس جملے کو پڑھا کر اس کی برکت سے ہر نماز کے بعد 7 مرتبہ اگر پڑھ لو تو اس کی برکت سے
ارشاد کریں بشوري لا حول ولا قوة إلا بالله كلمتي قد عبد الله بن عباس المبتدئ بريسي عبد المسعود المبتدئ بريسي তো জিজ্ঞাসা করছেন তোমরা তো সিরুহা একেবারে ব্যাখ্যা থাকে মানা কিন্তু জানো তখন তিনি বলছেন আল্লাহ ও রাসূল আলম এর ব্যাখ্যা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাখ্যা দিয়ে বলছেন লা হাওলা আন মাসিয়াতি ইল্লা বিইসমাতিল্লাহি আরে এর অর্থ হলো এই যে কোন রকম গুনাহ থেকে ফিরার ক্ষমতা আমাদের নেই তবে আল্লাহ পাকের পর এর ছাড়া মানে আল্লাহ পাকের হেফাজত যদি হয় তখন এই গুনাহ থেকে ফিরতে পারবো ওলা কুওয়াতা বিতাআতি ইল্লা বিআউনিল্লাহ এবং আমার ভিতরে কোনো নেকি করার ক্ষমতা যোগ্যতা নাই সামর্থ্য নাই আল্লাহ পাকের সাহায্য ছাড়া আল্লাহ তাআলা যদি নেকি করার দিন তৌফিকের সাহায্য দেন করেন তবে আমি এরকম নেকি করতে পারবো এই প্রিয় কালিমাটি বলে এই কালিমাটি খুব বেশি বেশি পড়া উচিত একটি মানুষ যদি প্রতি নামাজের পরে সাতবার এই কালিমাটি পাঠ করে তো আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার হিকমত প্রদান করে তৌফিক দান করবেন এজন্য এটা খুব পড়া উচিত
پر فرماتے ہیں اسلم عبدی واستسلم سبحان اللہ اسلم ای عبدی انقادا وترک العنادا کہ بندے نے بغض و عداوت کو چھوڑ دیا اور میرا فرما بردار ہو گیا اسلم ای عبدی انقادا میرا بندہ وترک العنادا میرا بندہ میرا فرما بردار ہو گیا اور بغض و عداوت بغاوت کو چھوڑ دیا اور واستسلم ای فوض عبدی امور الکائنات کلھا کہ میرے بندے نے اپنے دنیا کے کائنات کے تمام کاموں کو میرے سپرد کر دیا سبحان اللہ کیسا پیارا جملہ ہے کہ بندہ اپنے کاموں کو اس کے سپرد کر دے جو کام بنانے والا ہے یعنی اللہ تعالیٰ اس سے بہت خوش ہوتا ہے کہ جب بندہ زمین پر کہتا ہے کہ اس نے گویا کہ اپنی جو بغاوت سرکشی گناہ کر کے بندہ جو بغاوت اور سرکشی کر رہا تھا وہ اللہ تعالیٰ کا فرما بردار بن گیا اور پھر اپنے کاموں کو اس کے سپرد کر دیا
اسلم عبدی واستسلم یا رسول اسلم عبدی اے عبدی انقاذ عبدی وترك العناد আরে আমার বান্দা তো আত্মসমর্পণ করলো এবং আমার নাফরমানি ছেড়ে দিল আমার বিরুদ্ধে ছেড়ে দিল কত প্রিয় কথা যে আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষেই কথা বলতেছেন واستسلم اے فوقظ امور الكائنات كلها الى الله এবং সমস্ত বিশ্বের সব কিছুর জিম্মাদারি তো সে আল্লাহর উপর সুপর্দ করলো বাস্তবে আল্লাহর উপরে সে সুপুর করার কারণে সে কতই না আল্লাহ এই কথা যে বলে
السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میلاد مبارک حضرت ماشاءاللہ جی حضرت اصل میں یہ حضرات جو ہے انہوں نے ہی وہ بہت ہی پرزور فرمائش کے ساتھ مجھے میں ان کی فرمائش پر حاضر ہوا. تو پروگرام کی ترتیب ان حضرات نے رکھی تھی, تو میں نے تو پہلے ہی دن سے آتے ہی ان کے سامنے ہی شور مچانا شروع کیا تھا کہ چارٹ گام چارٹ گام. تو حضرت والا ہر تو ہی فرمایا کرتے ہیں کہ چارٹ گام اولیاء, اللہ والوں کے قدم چارٹ. تو میں تو اس کا بہت ہی متمنی تھا کہ آپ کے قدم بوسی کے لیے حاضر ہوں. تو جی حضرت جی میں تو بہت ہی حضرت یعنی اتنا قریب آ کر پھر ملاقات نہ کرنا, تو بس آپ سے دعا کی درخواست ہے, دعا کی جی بہت جزاک اللہ. آپ کی شفقت اور سے بہت ہی دل خوش ہوا کہ آپ کی شفقت برا جو جی حضرت جی حضرت جزاک اللہ تک آپ نے قبول فرما لیا, بہت ہی میرے لیے بہت ہی خوشی ہے. اور آپ کا یہ شفقت بھرا جو حضرت شکوہ ہے مجھے, اس سے ایک طرح سے لطف بھی آ رہا ہے کہ آپ اتنی محبت فرما رہے ہیں, اور تو ایک گلہ بھی ہے کہ میں آپ کی اس شفقت پر پورا نہیں اتر پا رہا. تو بہت ہی اللہ آپ کو جزائے خیر بھی عطا فرمائے. اللہ اللہ جی حضرت جی جی اللہ تعالی جی حضرت حضرت عجیب بات یہ ہے کہ آپ کا پریشر بھی زیادہ ہے اور محبت کا پریشر بھی خوب ہے, کہ اس پریشر میں دوران بھی اتنی محبت کا پریشر ہے. ماشاء اللہ ماشاء اللہ جزاکم اللہ تو اچھی بات ہے. ٹھیک, وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ. مفتی صاحب جو ہے ہمارے پیارے شیخ دعوت برکاتہم کی ایک بہت ہی شفقت ہے, اور وہ شفقت یہ ہے کہ شوہروں کو ایک بات سکھائی کہ اپنی بیویوں کے ساتھ شفقت کے ساتھ اور محبت اور بھلائی سے پیش آؤ. اور اللہ تعالیٰ کا حکم بھی ہے کہ عاشروہن بالمعروف, سفارش ہے کہ ہماری بندیوں کے ساتھ بھلائی سے پیش آؤ. یعنی کتنا عجیب ہے کہ وہ جو تمہارے گھر میں ہے, تمہاری بیوی کسی کی بیٹی ہے, تو اپنی بیٹی کے ساتھ بھلائی سے پیش آؤ, کتنا عجیب. اور ادھر بیٹی کو بھی سکھا دیا, بندی کو بھی سکھا دیا کہ شوہر کی اطاعت اور فرما برداری اس کو اللہ تعالی کی رضا اور خوشی سمجھے. اگر شوہر کبھی کوئی کڑوی بات کہہ بھی دے تو اس کو گوارا کر لو, برداشت کر لو کہ اس سے اللہ تعالی خوش ہوں گے. لہذا کبھی ایسا بھی ہوتا ہے کہ شوہر کو کوئی پریشانی ہے, بیچارہ اس پریشانی میں کچھ کہہ دیتا ہے, تو کیا کرے کہ اس کو برداشت کر لیں. کیونکہ میاں بیوی کی مثال میرے مرشد فرماتے ہیں ایسے ہی ہے جیسے گاڑی کے دو پہیے, اگر ایک ویل ایک پہیہ خراب ہو جائے تو گاڑی چل نہیں سکتی, دونوں پہیوں کو درست ہونا ضروری ہے. لہذا اگر شوہر بیوی سے ناراض ہو گیا یا بیوی نے شوہر سے بات کرنا چھوڑ دی تو وہ بیچارہ کیا کرے گا. تو لہذا یہ وہ ایسی ہے کہ آپس میں مل کر چلیں گے تو ماشاء اللہ تعالیٰ دیکھیے, جب گاڑی کے چاروں پہیے ٹھیک ہوتے نا تو نتیجہ ہوتا ہے کہ خود بھی چلتی ہے اپنے ساتھ کئی مسافروں کو بھی لے کر جاتی ہے. لہذا میاں بیوی کی آپس میں محبت, ایک دوسرے کے ساتھ شفقت کا معاملہ, کبھی شوہر نے کچھ کہہ دیا تو بیوی نے برداشت کر لیا, کبھی بیوی کچھ کہہ دے شوہر برداشت کر لے, اس طرح مل جل کر گاڑی چلے گی تو اس کا نتیجہ کیا ہوگا کہ ان کے بچے, وہ اور ان کے بچے ایسا ماشاء اللہ ایسی فیملی کہلائے گی کہ لوگ کہیں گے کہ اللہ تعالیٰ ہمیں بھی ایسے ہی خاندان والے میں بنا دے.
کت সেটা হলো আল্লাহ পাকের সত্যতার কথা। আল্লাহ তাআলা উক্ত সত্যতার কথা বলছেন যে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করে এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে, আল্লাহ তাআলা উসুল বলে দিচ্ছেন এবং তোমরা তাদের সঙ্গে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, হাসি মুখে তাদের সঙ্গে কথা বলো, সদাচরণ বলতে যা যথাযথতার সাথে এই সবকিছু করো। যেমন আল্লাহ তাআলা পুরুষদের কথা বলে দিচ্ছেন, ওইদিকে আবার স্ত্রীকেও বলে দিচ্ছেন তুমিও স্বামীর এই কথাগুলি মানো, অনুসরণ করো, তাহলে কি হবে উভয়ের সঙ্গে সম্পর্ক গভীর সম্পর্ক থাকবে, মোয়াফাত থাকবে, মিলজুল থাকবে। এই মিলজুল থাকলে পরে যেমন সম্পর্কটা গভীর হবে, এই সংসারটাও সুখের হবে, সংসারটাও মধুর হবে। এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন বলে একটা গাড়ির দুইটা চাক্কা, এক টাকা যদি নষ্ট হয় আর এক টাকা দিয়া ওই গাড়ি চলতে পারে না, এরকম ভাবে দুই টাকাই একসঙ্গে সমান ভাবে সঠিক থাকা জরুরি। গাড়ি চলার জন্য সাইকেল আছে, দুইটা থাকে এটার মধ্যে আছে, এক টাকা খারাপ হয়ে গেলে চলতে পারতেছি না। এরকম ভাবে একটা বড় গাড়ি চার তিন টাকা আছে, চার তিন টাকা যদি একটা কিংবা দুইটা খারাপ হয়ে যায় গাড়ি চলতে কথা মুসাফির চলতে পারবে না, গাড়িও চলতে পারবে না। আর টাকা যদি ঠিক থাকে দেখা যায় একটু গাড়ি তো ঠিক মতো চলবেই, তার সঙ্গে যাত্রীরাও চলতে পারবে, যাত্রীরও যথাস্থ পৌঁছায় ব্যবস্থা হবে। এরকম সংসারের স্বামী স্ত্রী এরকম সম্পর্কিত যে এই দুইজনই সম্ভব মনা হয়ে চললে পরে একজন একজনের আরেকজনের বিষয় আদি গুণগান্তিগুলি নজরটি উঠায় দিলে তাহলে দেখা যাবে এরকম ভাবে চলবে, সুখের সংসার হবে, বাল বাচ্চা আসল করবে, নিজে দেখে অন্ধনা পর্যন্ত আহ করবে এবং তারা সামান্না করবে এরকম হওয়ার জন্য। কাজেই সবসময় দেখা যাক স্বামী একটু কোনো কারণে বন্ধুরা চলতে পাল্টা হয়ে গেছে, কোনো টেনশন থাকে, কোনো সমস্যা থাকে, যে কথা বলে ফেলছে স্ত্রী সেটাকে মেনে নেওয়া উচিত। আমার সাথে দেখা স্ত্রীও হয়তো বা এরকম ভাবে ভুল বুঝার কারণে দেখতে বলতে পাল্টা বলছে, স্বামীও মেনে নেওয়া উচিত। উভয় উভয়কে স্থান দিয়া সমাধান করা চলবে, এর দ্বারাই কিন্তু সুখের সংসার করবে।
এক বাত ইয়াদ রাখনে কি জরুরত হ্যায় কি মিয়া বিবি হ্যায় ये दो बर्तन की तरह हैं, जब दो बर्तन करीब करीब रहते हैं तो जाहिर बात है बचते भी हैं। लिहाजा ऐसा मुमकिन है कि कभी मियां बीवी में इख्तलाफ भी हो सकता है और ये मुमकिनात में से है और ऐसा होता भी है। अब सवाल ये पैदा होता है कि जब इख्तलाफ हो जाए तब क्या करें। असल ये है, अब होता यह है कि शौहर किसी से मशवरा करता है, बीवी किसी को अपना किस्सा रोना गाना सुनाती है। अब वो आदमी एक आम आदमी है, मशवरे का उसूल कायदा यह है कि उलमा से अल्लाह वालों से मशवरा करे, ये मशवरे के आदाब में से, क्योंकि वो अल्लाह वाले दुनिया तो दुनिया आखिरत की भलाई की बात भी समझाते हैं जो हमारी खैरखाई की बात होती है। वरना मुशीर आमतौर पर खानदान में या मोहल्ले में किसी से मशवरा किया तो वो औरत अगर गलती पर है तो अगली औरत समझाएगी, खबरदार माफी मत मांगना, वो और उसको भड़काती है। और अगर शौहर ने किसी से मशवरा कर लिया तो शौहर खबरदार लगाना पिटाई उसको डंडा दिखाकर ताकि उसको होश आ जाए, पता चले उसको। नहीं मेरे प्यारे दोस्तों, ये तरीका दुरुस्त नहीं है। इससे मोहब्बत पैदा होने के बजाय आग लगती है और दो खानदान तबाह हो जाते हैं, उसका नतीजा असर ये निकलता है। उसका तरीका ही क्या है, इख्तलाफ हो सकता है, उसका तरीका यह है किसी आलिम से, किसी अल्लाह वाले से मशवरा करें। औरत है या अगर टेलीफोन पर हो, वरना खत लिखकर अपने हाल लिख दे, वो जो मशवरा करे उस पर अमल करें। तो ऐसे वक्त में किसी अल्लाह वाले की, किसी आलिम की जरूरत होती है जो उनको दुनिया की भलाई के साथ साथ आखरत की भलाई की तरफ भी और आखरत की तरफ भी मुतवज्जे करेगा।
তাহলে স্বামী স্ত্রী দুজন মানুষ দুইটা পাত্রের মতো একসঙ্গে থাকলে আর আমি পারে বর্তমানে বিরোধ থাকে দিতেই পারে। এই ক্ষেত্রে করণীয় কি, সাধারণত এই কোনো একটা সমস্যা এরকম হয়ে গেলে পুরুষ তার নিজের মন মতো কারো কাছে গিয়ে কিছু বলে পরামর্শ চান এবং স্ত্রীও দেখা তার নিজের মনের দুঃখ কারো কাছে বলে এবং যাদের কাছে বলে তারা একটা আম মানুষ, যার কারণে মানুষ যে যে আন্দাজ শেষে আন্দাজেই কথা বলবে, যার কাছে মশওয়ারা চাইল সে তার নিজের সুদবোধ মতোই তাকে মশওয়ারা দিবে। দেখা গেল বলা হলো খবরদার স্ত্রী অন্যরা বলল খবরদার নরম হবি না, শিথিল হবি না, মাপ চাবি না, ছোট হবি না, তাকে আরো আরো উল্টা পরামর্শ দিয়ে কঠিন করে ফেলল। আরো খুব বেশি নাম আসামত সৃষ্টি হয়ে যাবে, তারা পুরুষটা বলো তারা মুশিদ বলল খবরদার সুযোগ দিবি না, সাপ দিবি না, যে মায়ের পিতাই শুরু করে দেয় সেও শুরু করে দিল, উভয়ের মধ্যে আরো বেশি গন্ডগোল বাড়লো, অসন্তুষ্টি আরো বেড়ে গেল, আন্দোলন বেশি বেড়ে গেল। কাজে এই এর দ্বারা ফায়দা হয় না, এর দ্বারা সমাধান হয় না। সমাধান কিসের দ্বারা হয়? কোন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে পরামর্শ দেওয়ার দ্বারা হয়। এই মুহূর্তে প্রয়োজন কোন আল্লাহওয়ালা আলেম দ্বীনের কাছে যাওয়া, তাদের কাছে পরামর্শ করা। তখন জাহির স্পষ্ট কথা, আল্লাহওয়ালারা ওরকম কথাই বলবেন যার দ্বারা সমাধান হইতে পারে, সমস্যা বৃদ্ধি না হয়ে সমস্যা কমবে, সমাধান হবে। এরকম মুহূর্তে আল্লাহ বলার প্রয়োজন অনেক বেশি পড়ে। কাজে এই সমস্যা যদি হয়েই যায় কোন ক্ষেত্রে কারোর মধ্যে, সেই ক্ষেত্রে আম যে কোনো জায়গায় পরামর্শ না আসে না, কোন আল্লাহওয়ালা কিন্তু সমাধান হওয়া, তার ব্যক্তিকে মশলা করা, তার মশলা মোতাবেক সমাধানের চেষ্টা করা, ইনশাআল্লাহ এর দ্বারা ওই সমস্যার সমাধান হয়ে যাবে, শান্তি বজায় থাকবে।
এক শায়ের থা, ও বহুত বদসুরত থা اور اس کی بیوی بہت خوبصورت تھی۔ تو ایک دن دونوں میاں بیوی بیٹھے تھے تو بیوی نے شوہر سے کہا کہ میں بھی جنتی تو بھی جنتی۔ تو اس نے کہا وہ کیسے؟ کہا کہ میں تجھ کو دیکھتی ہوں، تیری شکل دیکھتی ہوں اور صبر کرتی ہوں، صبر کرنے والا جنت میں جائے گا۔ تو مجھ کو دیکھتا ہے، میری خوبصورتی کو دیکھتا ہے، شکر ادا کرتا ہے، تو بھی جنتی، کیونکہ شکر کرنے والا وہ بھی جنت میں جائے گا۔
কবিতা যে করে সেই কবি সে ছিল খুব অসুরত, দেখতে অসুন্দর, কালো স্ত্রী সুরত, এবং তার স্ত্রী ছিল খুব সুশ্রী সুন্দরী। একদিন দুজনে বসা ছিল, একটি হঠাৎ স্ত্রী বলতেছে আমরা দুজনে জান্নাতি, বলে কি করে জান্নাতি হইলাম? বলে আপনি তো এরকম অসুরত, দেখতে অসুন্দর স্ত্রী, আমি আপনাকে যখন তাকাই তা আমার কষ্ট লাগে, সেই অবস্থায় আমি সবর করি, আর আপনি আমার দিকে যখন তাকান তা আমি সুস্থ হওয়ার কারণে আপনি আনন্দিত হন, শুক্র আদায় করেন, কাজে আমি সবর করি, সবরে যে করেন সবর যে করেন তার বিনিময় জান্নাত মিলে, আর আপনি শুক্র করেন, শুক্র যে করেন তার বিনিময় জান্নাত মিলে। সুতরাং আমরা দুইজনই আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাতি, এই আমার করার কারণে।
হামারে এক দোস্ত কে হ্যাঁ এক আলিম হ্যায় পাকিস্তান কে আন্দর, তো উনকে হ্যাঁ দো মিয়া বিবি কা মসলা আয়া কি দোনো মে লড়াই ঝগড়া শদীদ اور علیحدگی کی بات، شوہر بیوی کو رکھنے کو تیار نہیں، بیوی شوہر کے ساتھ رہنے کو تیار نہیں۔ تو ان عالم نے ایک سوال کیا کہ تمہارے گھر میں ٹی وی ہے؟ انہوں نے کہا ہاں ٹی وی ہے۔ فرمایا ایک کام کرو، اگر تم مجھ سے واقعی علاج کروانا چاہتے ہو، مشورہ کرنا چاہتے ہو، تو 3 مہینے کے لیے ٹی وی بند کر دو بس، پھر میں تمہارا علاج کروں گا، 3 مہینے کے بعد میرے پاس آنا۔ اب 3 مہینے گزرے، آئے تو ان مولانا نے پوچھا ہاں بھائی بتاؤ، اب تو ہمارے اندر بہت محبت پیدا ہو گئی، اب تو ہمیں کوئی ضرورت نہیں ہے، وہ جھگڑا ہی ختم ہو گیا۔ لیکن کہا کہ بات سمجھ میں نہیں آئی کہ آپ نے تو کچھ بتایا نہیں، کرنے کو کچھ کہا نہیں، لیکن اتنی محبت پیدا ہو گئی۔ فرمایا ہاں اصل میں بات یہ ہے کہ ٹی وی پر سندر اور سندری کو دیکھتے ہیں، اب شوہر سندری مہیلا کو دیکھتا ہے، پھر اپنی بیوی کو دیکھتا ہے، وہ اچھی نہیں لگتی، کیونکہ نافرمانی کی نا، نامحرم کو دیکھا، غیر عورت کو دیکھا، تو اپنی بیوی پھر اچھی کیوں لگے گی؟ اور اسی طرح سے بیوی مردوں کو دیکھتی ہے ٹی وی پر، تو اسے اپنا مرد کیوں اچھا لگے گا؟ جب دونوں نظر کی حفاظت کریں گے، دونوں جب نظر کی حفاظت کریں گے تو اس کی برکت سے، تقوی کی برکت سے، اللہ تعالیٰ کی فرما برداری کی برکت سے، شوہر کے دل میں بیوی کی محبت اور بیوی کے دل میں شوہر کی محبت آ جائے گی۔
পাকিস্তানে একটা আগে ঘটনা শুনেছিলেন যে এক সংসারে খুব স্বামী স্ত্রীর ঝগড়া খুব বেশি ছিল, খুব বেশি না অবরোধ ছিল, মনকে ছিল না। তো স্বামী আসছে বলতেছে এই ঘটনা আমাদের ব্যবস্থা করে দেন, ও সমস্যায় অশান্তির মধ্যে আছি, ঝগড়া লাগিয়েই থাকে। তো আলিম বলতেছিল আচ্ছা তোমাদের ঘরে কিছু টিভি আছে? বলে হ্যাঁ আছে। বলে একটা কাজ করতে পারো, তুমি টিভিটা 3 মাসের জন্য বিতাড়িত করতে পারো, সরাই দিতে পারো, ঘর থেকে দায়ী করতে পারলে পরে আমি এটা চিকিৎসা করব। তো ঠিক আছে, ওই বাচ্চারা হিম্মত করছে, ঘরের কে টিভি সরাই দিতে 3 মাস পরে আসছে, আসে বলতেছে যে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের কোনো সমস্যাই নেই, দুজনে খুব মিল মহাব্বত আছে, এখন চিকিৎসা করার দরকারই তো আর নাই। তবে বুঝে আসনার রহস্য গিয়ে বলতে আপনি কি সাফল করতেও করলেন না, কোনো চিকিৎসাও দিলেন না, কিভাবে এই হইল? বলে দেখো ঘুমুর হলেই টিভি যখন চলত, টিভির মধ্যে স্বামী স্ত্রী টিভি দেখতাম, স্ত্রী অনেক না মাহরাম পুরুষকে দেখত, তাহলে সুন্দর লাগত, ভালো লাগত, এরকম পুরুষকে দেখার পরে নিজের ঘরের পুরুষের ভালো লাগতো না, কাজেই ঝগড়া লাগত। তুমি যখন দেখতা এরকম সুন্দর সুন্দরী মহিলা খুব দেখতা স্ত্রীর মধ্যে, তখন ওই সমস্ত সুন্দরী মহিলা দেখার কারণে ঘরের স্ত্রী ভালো লাগতো না, কাজে ঝগড়া লাগত। এখন যখন তোমার টিভি ফেলাই দিস দৃশ্যগুলি দেখো না, যখন নজরের হেফাজত করলাম তাকওয়া হইল, এই তাকওয়ার বরকতে আল্লাহর হুকুম মানার বরকতে এই হয়ে গেছে, এখন ওই স্বামী অবনতটা দূর হয়ে গেছে, এখন স্বামীর সঙ্গে মহাব্বত পাওয়া হয়ে গেছে। মানুষ যখন এরকম ভাবে তাকওয়া অর্জন করে গুনাহ ছেড়ে দেয়, নজরের হেফাজত করে, তাদের মধ্যে এরকম মহাব্বত পাওয়া হয়, মিল মহাব্বত পাওয়া হয়ে যায়।
আল্লাহ ঠিক আছে, আল্লাহ দোয়া করলে
এ প্রসঙ্গে একটা হাদিসের কথা হাদিসবাসী মধ্যে আসছে, তিন ব্যক্তির অবস্থা, তিন ব্যক্তির দোয়া কবুল হয় না, তার মধ্যে একজন হল যে গোলাম মালিক থেকে ভাইয়া চলে গেছে, পলায়ন করছে, অধীনে নাই চলে গেছে, ফিরে আসার আগ পর্যন্ত তবকার আপনার দোয়া কবুল হয় না, মাজ কবুল হয় না। যেমন এক ব্যক্তি ইমাম তিনই কারণে মুসল্লিরা যার প্রতি অসন্তুষ্ট, সেই ক্ষেত্রেও তার নামাজও কবুল হয় না। আর এই ব্যক্তি ওই মহিলা যার প্রতি স্বামী অসন্তুষ্ট, একটা খাস কথা আছে, স্বামী তার আহ্বান করতেছে, সে আহ্বান গ্রহণ করে নাই, তার কাছে আসে নাই, তার কথা মানে নাই, রাত যাপন করে ইত্যাদি, তার মানে সে নিঃশ্বাস করছে, তো স্বামী অসন্তুষ্ট, রাত কাটতেছে। এ প্রসঙ্গে যেমন তার মধ্যে ফেরেশতার বদ্ধ আ লাগে লাউ করতে থাকে, ঠিক যতক্ষণ পর্যন্ত মামলা সাফ না করে তখন তার দোয়াও কবুল হয় না, পুরো পরিসরের জিন্দগি হয়। হাদিসে বাকি আরো আসছে, দুজন ব্যক্তির মধ্যে অবনত চলছে, স্বামী স্ত্রী হোক কি না হোক, এরকম অবনত, তাদের মধ্যে মিল মহাব্বত নেই, ঝগড়াঝাটি চলছে, কথাবার্তা বন্ধ, সালাম কালাম বন্ধ, তো সপ্তাহে দুই দিন সমস্ত আমলগুলি আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, আল্লাহ তারা কবুল তো করেন, কিন্তু যখন এই দুই ব্যক্তির কথা পেশ করা হয়, হাদিসে পাকে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা হুমা আত্তা ইয়াসলিহা, আল্লাহ তাআলা তাদের আমলের সম্পর্কে বলেন, এদের আমলগুলো রেখে দাও, কবুল করা হবে না যতক্ষণ না তারা পরস্পরের সংশোধন করে ফেলে। কতই না আক্ষেপের কথা, আফসোসের কথা, যদি আমাদের মধ্যে এরকম অসম্পর্ক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে যায়, মোয়াফাকত না থাকে, মিল মহাব্বত না থাকে, তখন দেখা যাবে আমি আমল করে যাব, নামাজ পড়ে যাব, দোয়াও করব, বঞ্চিত হইতেই থাকবে, দোয়াও কবুল হবে না। এই জন্য সকলকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কারো নিজের আচার আচরণ দ্বারা এরকম সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, সবল সৃষ্টি না হয়ে যায়, আল্লাহ তাআলা খুব মোয়াফাকত মহাব্বত পয়দা করে দেবে।
দোয়া করলে জি কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد واصحابه وبارك وسلم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انا نسالك العفو والعافيه في الدنيا والاخره يا الله اپنے کرم سے ہمارے اس مل بیٹھنے کو ہماری دینی ترقی کا ذریعہ بنا دیجئے یا اللہ ہمارے خطاؤں کو معاف فرما دیجئے 100% ہم سب کو اپنی اطاعت اور فرما برداری عطا نصیب فرما دیجئے اچھے اخلاق عطا فرما دیجئے یا اللہ اپنے کرم سے یا اللہ جو شوہر بیویوں پر ظلم کر رہے ہیں ان کو ظلم سے باز فرما جو بیوی اپنے شوہروں کی نافرمان ان کو یا اللہ نافرمانی سے باز فرما فرما بردار بنا دیجئے یا اللہ ہم سب کو اپنے بڑوں کا باادب بنا دیجئے چھوٹوں پر شفیق اور مہربان فرما دیجئے اور یا اللہ اپنے کرم کے صدقے میں اللہ ہمارے کاموں کو آسان فرما بے اولاد کو نیک صالح اولاد عطا فرما اور ہم سب کو ہماری اولاد کو نیک صالح اور فرما بردار بنا دیجئے ہماری آنکھوں کی ٹھنڈک بنا دیجئے یا اللہ ہم سب کو حلال روزگار عافیت اور فراوانی کی ساتھ عطا فرما یا اللہ مردوں میں یا عورتوں میں جس کی جو حاجات یا اللہ آپ باخبر ہیں اپنے کرم سے ہماری جائز حاجات کو پورا فرما دیجئے نیک ارادوں میں بامراد فرما دیجئے اور یا اللہ بیماروں کو شفا عطا فرما دیجئے یا اللہ جن لوگوں نے دعاؤں کی فرمائش کی ہے اپنے کرم سے یا اللہ بغیر یا اللہ اپنے کرم سے یا اللہ ان کی ضروریات کو حاجات کو پورا فرما دیجئے اور یا اللہ ہمارے اس مل بیٹھنے کو یا اللہ اس مدرسے کو قبول فرما لیجئے ہماری دینی کوشش کو قبول فرما لیجئے یا اللہ پڑھنے والے بچے اور بچیاں ان کو یا اللہ اللہ والا اور نیک صالح بنا دیجئے اور اچھے اخلاق والا بنا دیجئے اور دین کی خدمت کے لیے ہماری جانوں کو ہمارے مال ہماری آبرو کو قبول فرما دیجئے وصلی اللہ علی النبی الکریم برحمتک یا ارحم الراحمین